السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، محترم بھائیو دوستو، গত দুই সপ্তাহ আমি আপনাদের খেদমতে একটা বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম। বিষয়টা ছিল যে আপনার এবং আমার হাশরের ময়দানে নাজাতের উপায় কি, কি কাজ করলে আমরা নাজাত পাব। প্রত্যেকটা মানুষকেই চিন্তা করা দরকার যে কেয়ামতের দিন যেন আমার নাজাত হয়ে যায়, আমি জানি আল্লাহর থেকে মাপ পাইয়ে যাই। সেই মাপ পাওয়ার জন্য তিনটে জিনিসের কথা আল্লাহ রসুল বলছেন। কয়টা জিনিস? যে এই তিনটা জিনিস যদি মানুষ এই প্রথম হায়াতের মধ্যে এর এহতেমাম করে, তো দ্বিতীয় হায়াতে আল্লাহ পাক তাকে জাহান্নামের আজাব থেকে নাজাত দিয়ে দিবেন। কয়টা কাজ? তিনটা কাজ। তার ভিতর এক নম্বর কাজ আল্লাহ রসুল যেটা বলছেন সেটা হল যে তোমার জবানের উপরে তুমি কন্ট্রোল রাখো। কিসের উপরে? জবান। আমলিক আলাইকা লিসানাক, এই যে লিসান জবান, এই জবানের উপরে কি রাখতে হবে? কন্ট্রোল রাখতে হবে, জবানের মালিক থাকতে হবে, জবানের ধরে রাখতে হবে, এতে লাগাম লাগাইতে হবে। দোস্ত, অনেক মানুষ আছে জবানের লাগাম নাই, যেরকম একটা ঘোড়া একটা উট লাগাম না থাকলে যেরকম যে কোনো দিকে ছোটে। আমাদের যাদের জবানের উপরে লাগাম নাই যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ছোটে। আমি আপনাদেরকে বলছিলাম জিরমুহু সাগির জুরমুহু কবির, জবানের আকৃতিটা পুরো দেহের ভিতর যত অঙ্গ আছে সমস্ত অঙ্গের মধ্যে ছোট্ট, কিন্তু তার গুনাহ অনেক বড়। আল্লাহ রসুল বলছেন এই জবানই তো মানুষকে ধ্বংসের তলদেশে নিয়ে চলে যায়। কে? জবান। এইটার উপরে আমাদের কন্ট্রোল নাই, যা মন চায় তাই বলে ফেলি। তারপর বলি ভাই সরি সরি সরি, ভাই একশো বার সরি বললে হবে কি? বলছি না যারা হাতু সেনানে লহাল তিয়ামো বলা এলতামো মা যারা হাল্লিসানো, তোমার জবানের দ্বারা যদি কোনো একটা জায়গা ক্ষত হয়ে যায় সেই ক্ষতটা আর কি হয় না, ঠিক হয় না। তীর দিয়ে ক্ষত করে দিলা, তীর দা তো তীর দিয়ে ক্ষত করলে ওষুধ লাগাইলে কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। কিন্তু জবানের ক্ষত আর কখনো ঠিক হয় না। বলে যে ভাই আপনি এমন একটা কথা বললেন এ পুরা জীবনে আমি আর ভুলতে পারব না, এমন একটা কথা বললেন। বলে না মানুষ পুরো জীবন আর কি করতে পারবো না? ভুলতে পারবো না, কারণ এ পুরা জীবনের ক্ষত। কিসের ক্ষত? জবানের ক্ষত। এজন্য আমার দোস্ত, আল্লাহ পাকের থেকে ময়দানে মাহশারে নাজাত নিতে হলে, আমি গত মাসে হয়তো বলছিলাম যে কুকথা শুনব না, জবানের মাধ্যমে কি হয়? কুকথা হয়, আর এমন কুকথা হয় যেই কুকথার কারণে নিজের নেকি অন্যের অ্যাকাউন্টে চলে যায়। কারণ আমি যদি জবান দিয়ে কোনো ব্যক্তির গীবত করি, তাহলে যেই ব্যক্তির গীবত করলাম আমার আমল নামায় যে নেকি আছে, আমার আমল নামার নেকি চলে যাবে কার আমল নামায়? সেই ব্যক্তির ট্রান্সফার হয়ে যাবে তার আমল নামায়। এই জন্য আমাদের ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই বলতেন যে আমি যখন থেকে জানতে পারছি গীবত করা হারাম, আমার জীবনে আমি কোনো গীবত করিনি। আল্লাহ পাক যদি আমার আমলনামা দেখেন তাহলে আমার আমলনামার ভিতরে গীবতের গুণা পাবেন না। কতদিন? পুরো জীবন, সারা জীবন। আমরা কি বলতে পারবো আমাদের একটা দিন গীবত ছাড়া যায়? একটা দিন। একই কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেন। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাসিয়ে দিয়ে বলতেন, যদি তোমার গীবত না করলে ভালোই লাগে না, অনেক আছে কথা বক বক না করলে ভালো লাগে না, পেটের ভাত হজম হয় না, তো বাপ মার গীবত করো। কার? যাতে করে তোমার নেকি তোমার বাড়িতে থাকে। তোমার নেকি যার গীবত করবে তার আমলনামা চলে যাবে না? তো গেল কার আমলনামায়? বাবা মার আমলনামা গেল। বাস চলো, বাস নিজের বাসায় থাকলো নেকি। তাহলে কষ্ট করে কামাইলে তুমি, এই যে কষ্ট করে এখানে আসছেন, আবার কষ্ট করে যাবেন, যাওয়ার সময় দুইজনে হাত ধরে ধরে হাঁটতেছেন বা রিক্সায় বসে যাচ্ছেন আর গীবত শুরু করে দিয়েছেন। তার অর্থ যে সমস্ত নেকিগুলো কামাই করছেন ওই নেকিগুলো যার আলোচনা সমালোচনা চলতেছে তার আমলনামা চলে যাচ্ছে। ও বিচারা বাড়ি বসে নেকি পেয়ে যাচ্ছে আর আপনি কষ্ট করে আপনার নেকি আপনি খোয়াই দিচ্ছেন। কত বড় বুদ্ধিমানের কাজ, তাই না? বুদ্ধিমানের কাজে বাবা, এজন্য গীবত করা যাবে না। জবানের উপর কন্ট্রোল রাখতে হবে, জবান দিয়ে বাজে কথা বলা যাবে না। এক নম্বর জিনিস যে জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মা ইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে বান্দা যে কোনো কথা বলে সেই কথাটা আল্লাহর ফেরেশতারা কি করেন? লেখেন, তাই না? এই ফেরেশতারা যখন ময়দানে মাহশারে বান্দার সামনে তার আমলনামা রাখবে, আমলনামা যখন এরকম খুলবে, খোলা মাত্রই সে ভয়তে কাঁপতে থাকবে আর ভয় পাইয়া মাথা নিচু হয়ে যাবে, মাথা নিচু করে দেখবে, দেখে বলবে মালি হাজাল কিতাব, এই আমলনামার কি হইল? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এতে ছোট বড় করোড়াই ছোটে নাই, সব দিয়ে এর ভিতরে ইয়ে পড়ছে। বুঝে আসছে না? সব কি চলে আসছে, হাই হাই করবে। কিন্তু তখন কি আর হাই হাই করলে কাজ হবে রে বাবা? কাজ হবে? তখন হাই হাই করলে কাজ হবে না। এজন্য যারা কোনো সাংগঠনিক কাজ করে তাদের গীবত অনেক বেশি হয়। সাংগঠনিক কাজ করে সেক্রেটারি জেনারেল, জেনারেল সেক্রেটারি সব সদস্যদের গীবত করতে থাকে, এই করছে এই করছে এই করছে। বুঝা যাচ্ছে না? বাবারে তোমার এই সংগঠন তোমাকে নাজাত দিতে পারবে না, সংগঠনের একটা লোকও তোমাকে নাজাতের জন্য আল্লাহর সামনে যেয়ে দাঁড়াবে না, বরং তারাও দাঁড়াবে এই জন্য যে আল্লাহ এ দায়িত্ব নিয়ে আমাদের গীবত করে আমাদেরকে হেয় করছে, এই জন্য আজকে আমরা তার শাস্তি চাই। কি চাই? এখন তো শক্তি আছে, শক্তির বলে তুমি একটা কিছু করে ফেলারে বাবা, সেই দিন কোনো শক্তি থাকবে না। এজন্য আখেরাতকে সামনে রেখা নিজের জবানের হেফাজত করার চেষ্টা করব। পারব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের রাকাবিরিনে বলেন, পহলে তোলো ফের বলো, আগে মাপ জোপ করো, প্লাস মাইনাস করো, যেই কথাটা বলতে যাচ্ছ এতে লাভ না লস? লাভ হলে বলবা, লস হলে বলবা না। পহলে তোলো ফের বলো, এইভাবে যদি জীবন চালাইতে পারো তাহলে এক নম্বর জিনিস যার মাধ্যমে তোমার কায়ামতের দিন ওই হায়াতের মধ্যে নাজাত হয়ে যাবে, নম্বর এক। নম্বর দুই, আল্লাহ তাআলা আমাদের রাকাবিদিনদেরকে জাযায়ে খায়র দান করেন। সুলুক ও তরিকাতের উসুল ছিল চারটা, কয়টা? কোন ব্যক্তি যদি কোন বুজুর্গের নিকটে বায়াত হইত তো কয়টা সবক দিতেন? প্রথম সবক, কমান সবক। কারণ এই জিনিসগুলোর কারণেই মানুষ ধ্বংস হয়ে যায়, আর এই সবক আদায় করলে ধ্বংসের থেকে আল্লাহ বাঁচাই দেন। সেই কমন সবক হল কেল্লাতু তাম, প্রথমেই সবক দিয়ে দেন বাবা রে খানা কম কর, খানা তার কারণে যে খানা যে আমরা খাই মাটির তৈরি খানা, আসলে ওটা মাটি, আসলে কি তো মাটির কি দেহ, দেহের ভিতরে আমাদের এক শত্রু আছে, নাম জানেন আছে না, তার নাম কি নাম, তো দেহ যদি তরুতাজা হয়, দেহ যদি হৃষ্টপুষ্ট হয় তো নফস কি পায়, শক্তি পায়, কারণ ওর সম্পর্ক কিসের সাথে, দেহের সাথে, আর দেহ তৈরি হয়েছে আল্লাহ তালা মাটি দিয়া, অর্থাৎ মাটির খাবার খাইলে দেহ কি পায়, শক্তি পায়, মাটির খাবার খাইলে দেহ কি পায়, শক্তি পায়, দেহ শক্তিশালী হইলে নফস শক্তিশালী হয়, আর ইন্নান নফসা লাআম্মারাতুম বিসু, অবশ্যই নফস মানুষকে খারাপ কাজের অন্যায় কাজের কি দিতে থাকে, হুকুম দিতে থাকে, এই অন্যায় করো, এই অন্যায় করো, এই অন্যায় করো, আর ও যদি দুর্বল হয়ে যায় তাহলে কি হুকুম দিতে পারবে, দুর্বলতা আসলে তো নিজের জান চাচা আপন পরার বাঁচা, নিজেই বাঁচার জন্য চিন্তা করবে, সেখানে আবার এদিক সেদিক দেখবে কোথায়, কোন দিক দিয়ে বিশ্ব সুন্দরী যাচ্ছে, কোন দিক দিয়ে সুন্দরী যাচ্ছে, কোন দিক দিয়ে কেমন বুরকা পরে যায় দিছে, কেমন শাড়ি পরে যেতে দেখবে কোন দিকা, এতে নিজেই না খাইয়া কোথায় গেছে, বুঝেন নাই কি করেছে কোথায় গেছে, সে কি দেখবে, আর যদি শক্তি থাকে কি করবে, এই যে আমার হজরত বলতেন জালেম নাখাম রোহার রোজ মুরগ মাহি মচা দেগা তেরি বাহি মে তবাহি, ওই জালেম শোনো তুমি যদি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে চাও তাহলে প্রত্যেক দিন মুরগ মাহি, মুরগ মানে মুরগ, মুরগ মানে মুরগ, আর মাহি মানে মাছ, মোরগ মাছ এগুলো কি শক্তির খাবার না, এগুলো যদি প্রত্যেকদিন তুমি খাও তাহলে তোমাকে তোমার নফস ধ্বংস করে দিবে, কে ধ্বংস করে দিবে, এই জন্য আকাবেররা প্রথম সবক কি দিতেন কেল্লাতুত তাম, কম খাও, খাওয়া যদি কম হয় শরীর দুর্বল হবে না শক্তিশালী হবে, দুর্বল হবে, পেটে খোদা থাকলে ঘুমা হেরে বা, পেটে খোদা থাকলে ঘুম আসে না, যার কারণে দুই নম্বর বলতেন কেল্লাতুত তাম কেল্লাতুল মানাম, কম খাও আর কম ঘুমাও, ঘুম অটোমেটিক কম হয়ে যাবে, ভাই ঘুম আসতেছে না ক্ষুধা ঠেলায় বাঁচতেছি না, কিন্তু খাওয়াও দেখি আসে নাকি দেখো, তো ক্ষুধা লাগলে কি আসে না রে বাবা, ঘুম আসে না, খানা কম ঘুম কম শরীর কি হয়ে যাবে, আর খানা যদি বেশি খায় শরীর যদি ভালো থাকে তখন এই গল্প করতে মনে চায়, কি করতে মনে চায়, এইখানে যায় ওইখানে যায় বসে বসে আড্ডা দেয় গল্প করতে মনে চায়, আর যদি খাওয়া কম থাকে শরীর দুর্বল থাকে ঘুম আসে না তাহলে কি গল্প করতে মনে চাবে, এই জন্য তিন নম্বর বলতেন কেল্লাতুল কালাম, কথা কম বলো, কথা কম বলো, তো কেল্লাতুল তাম কেল্লাতুল মানাম কেল্লাতুল কেল্লাতুল কালাম, আর একটা হল কেল্লাতুল ইখতিলাত মাল আনাম, মানুষের সাথে মিলামেশা কম করো, কাজে ভাই নিজের নিজেই বাঁচতেছি না আবার যায় আড্ডা দিব কই থেকে, আড্ডা দিতে মনে যাবে না, তো কম খাইলে কম ঘুম আসবে, কম ঘুম আসলে কম কথা বলবে, কম কথা বললে আড্ডা দিবে না, কটা জিনিস হল, আমাদের আকাবিরিনরা বলতেন এই চারটে জিনিস তুমি যদি বর্জন করতে পারো তাহলে এর বরকতে তোমার ভিতরে আর একটা জিনিস যেটা আসল তুমি, আসল সেটার নাম হল রুহ, এই রুহকে আল্লাহ পাক শক্তি দান করবেন, নফস দুর্বল হবে রুহ কি হবে, তো নফসে যে খারাপ কাজের নির্দেশ দেয় ওটা দিতে পারবে না, আর রুহ শক্তিশালী হইয়া ভালো কাজের নির্দেশ দিয়া ভালো কাজ তোমাকে করাবে, আর তোমার সাথে থেকে যখন ভালো কাজ হয়ে যাবে আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাবে, কথা বুঝছেন, আগে মানুষ খাবার পাইত না রে বাবা, আমরা মাছায় পড়তাম না খেয়ে পড়ছি, মাছাতে পড়ে আসতাম, আমার মা ওই যে আমাদের গ্রাম এলাকায় যাও বলে ফেনা বাতো বলে, কি বলে ফেনাবাদ চেনেন? অর্থাৎ বাতের থেকে মার না গাইলে ওইটাই গিরাই খেয়ে দিত, এর নাম কি? ফ্যান ভাত, ফেনাবাদ। ওই একটা মাটির বাসনে রেখে দিত, বাক করে সবাই দিত, সব যেটুক রাখতো আমার পেটও পড়ত না, অনেক খাইতে পারতাম। আবার তাতে কোনো তরকারি মরকারি দিয়ে তাও না, বোঝেন নাই এমনি। আবার যখন ওই যে বাংলাদেশ স্বাধীন করে, সুখের আর কোনো সীমা নাই, হাটে যায় লবণ কিনতে, লবণের ভিতরে চিনি পায়। এক সময় ছিল না লবণের দাম কি অনেক বেশি, আমার মনে আছে লবণ ছাড়া আমি খাইতে পারতাম না ভাই। পান্তা ভাত, তা আবার ওই যে ফ্যান আছে না, ফ্যান ওইটা আবার রাইখে দিত, ফালাইত না, তো ওইটা সকালবেলা দৌড় মতো হয়ে যাইত শীতের সময়। কিসের মতো? তো ওই একটু নিয়া আর ভাত নিয়া, যদি কোনো ব্যক্তি লবণ ছাড়া খায় অনেক মজা লাগবে। তা আমার মনে আছে আমি কান্দতাম, আমার একবার ওই লবণ চাইছি, আমার বড় ভাই থাপ্পড় দিয়েছে আমাকে, আল্লাহ বিচারাকে জান্নাত দান করেন। তখন সে সংসারের মালিক ছিল, আর আমি কান্না করতেছিলাম, জিদ করতেছিলাম, কি লাগবে? লবণ তো বাসায়। আর এখন চারবার পাঁচবার ছয়বার খাবার, আমার ডাক্তারে খানা কি করছে, আপনি ডায়েটিশিয়ান কি যাই, কিসের জন্য? খানা কম করানোর জন্য, তাও পাঁচবার খাইতে বলছে। কয়বার? পাঁচবার। আর যাদের ডায়েটিশিয়ান নাই তাদের তো কয়বার তার ঠিক ঠিকানা নাই, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা খাইতেই থাকে, বুঝেন নাই, খাইতে থাকে না। এরকম কষ্ট করে করে আল্লাহর মেহরবানিতে পড়ছি। গহর ডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, কত বড় মাদ্রাসা, কিন্তু বাদ দিতে পারত না, আটা দিয়া ডুটি বানাই দিত, ডুটি আটা চাই না, মানে যে সিদ্ধ করে চালনার ভিতর দিয়ে এরকম ডলত, তো নিচ দিয়ে কি বেরিত, বেরিত না এরকম ছোট ছোট চাউলের মতো, ওইগুলো আবার একটু পানিতে পাকাইলে চাউলের মতো এরকম লাগছে যেন চাউল, এরকম ছোট্ট একটা বাটি, এই একটু এক বাটি দিত, আর একটু ডাল দিত, বুঝলেন নাই। এই ছিল আমাদের খাবার, তা আমি ও খাইতে খাইতে রুম পর্যন্ত আসতে খাওয়া হয়ে যেত। রুমে ঢুকার আগেই বাসনটারে মাটির বাসন ছিল তো ধুইয়া রেখে দিতাম, বইসে খাবো, অর্থাৎ বইসে খাবার অত খানা কোথায় যে বইসে খাবো, তাও মাঝে মধ্যে দিতে পারত না, মাদ্রাসা কি হয়ে যাইত, বন্ধ হয়ে যেত। আর এখন বিরিয়ানি খাওয়ায়, আরো কত কিছু খাওয়ায়, বোঝেন নাই। আগের জমানায় কচুর আট, কচুর মুথা মানুষ উঠেইত না, এই সব কচুর উঠেয়া তারপরে কচু দিয়া কি বানাইত, খাটা হেয় খাইয়া মানুষ জীবনযাপন করত, ছিল না? এখন কি এইসবগুলো আছে রে বাবা? এখন এগুলো নাই। এই জন্য আমি ওই দিন একটা কথা বলতেছিলাম যে সব কিছুর ভিতরে আপডেট হইতেছে, খালি কি আগে বাড়তিছে, তাই না? আর শুধু মানুষ নিচের দিকে যাইতেছে, কি বলেন? মিথ্যে কথা? সব কিছু কি হইতেছে? আগে বাড়তেছে, আর শুধু মানুষ নিচে নামতেছে, হুজুররা নিচে নামতেছে, ব্যবসায়ীরা নিচে নামতেছে, দিনদার মানুষ নিচে নামতেছে, সবাই নামতেছে কোন দিকে? আর নিচের দিকে নামলে মানুষ মানুষ থাকে না, জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। আর মানুষ যদি উপরের দিকে যায় ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়ে যায়। কথা বুঝছেন আপনারা? মানুষ যদি নিচের দিকে নামে জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়, আর মানুষ যদি উপরের দিকে উঠে ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়ে যায়। তো সব জিনিসের আপডেট হয়, সব জিনিস আগে বাড়তিছে, আর নিচে নামতেছে কি? যার কারণে বর্তমানে মানুষের অভাব রে বাবা, হাদি সাহেব পাওয়া যায়, গাদি সাহেব পাওয়া যায়, বুঝে আসছে না, মৌলানা সাহেব পাওয়া যায়, মুফতি সাহেব পাওয়া যায়, মুহাদ্দিস সাহেব পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, কিন্তু বর্তমানে অভাব কিসের? কিসের অভাব? আর এই দুনিয়া বানাইছেন আল্লাহ কার জন্য? যতদিন দুনিয়াতে একজন মানুষ থাকবে ততদিন আসমান জমিন চন্দ্র সূর্য তার ডিউটি করবে। যেদিন মানুষরূপী জানোয়ার থাকবে, মানুষরূপী জানোয়ার, ওই লক্ষ লক্ষ মানুষ এক মুহূর্তের ভিতর শেষ হইয়া দুনিয়ার ভিতর কায়ামত হয়ে যাবে। তো বর্তমানে অভাব কিসের? তাবলিগির অভাব নাই রে বাবা, তাবলিগির অভাব নাই, এত মানুষ তাবলিগি যা, চিল্লাওয়ালার অভাব নাই, গাস্তওয়ালার অভাব নাই, পীরের অভাব নাই, পীর তো এত বেশি হয়ে গেছে। ওই দিন একখানে গেলাম, কোনদিক গেলাম, আখাউড়া, কালকেই তো, তো কত পীর ওখানে, কি রেখেছে গ্রামের নাম,
3 লাখ
পীর, গ্রামের নাম, গ্রামের নাম কি, 3 লাখ পীর, গ্রামের নাম, স্টেশনের নাম লেখা 3 লাখ পীর, বুঝে আসছে না? তো পীরের বর্তমানে কি নাই? আমাদের এলাকায় একটা গ্রাম আছে, ওই গ্রামের নাম হল 10,000, গ্রামের নাম, আর ওর পাশের গ্রামের নাম হল ঘোড়াশাল, ওই মধুখালীর দিকে, বুঝছেন তো? গ্রামের নাম 10,000 আর গ্রামের নাম ঘোড়াশাল। তো আগের জামানায়, এখন তো স্বামীর কাছে বইলে যাওয়া টাকা লাগে না, বাপের বাড়ি যাইতে স্বামীর কাছে বর্তমানে বইলে যায়, কিন্তু আগের জামানায় স্বামীর কাছে, শাশুড়ির কাছে, সবার কাছে বইলে না আগে যদি যাইতো, তাহলে বলতে আরে অমুকের বউ কি হয়ে গেছে, বাইরে গেছে, পলায় গেছে, তাই না? এরকম ছিল না এক সময়, কত বরকত ছিল মানুষের মধ্যে। এখন স্বামীর কাছে না বইলে স্বামীর বিছনায় আল্লাহ তালা মাফ করুক। ওই দিন আমার এক মুরিদ ফোন করছে যে হজরত, 3টার সময় দেখি আমার বিবি আমার বিছনায় নাই, কয়টায়?
3টা।
তা আমি চিন্তা করলাম ওয়াশরুমে গেছে কিনা, দেখি তাও না, তারপরে অন্য রুমে যায় দেখি সে তার শরীরটাকে জানলার ভিতর দিয়ে যটটুক সম্ভব বাইর করে দিছে, আর সে যারে ভালোবাসে আলেমা মেয়ে, বাহিরের দিকে সে তার মাসাজ করতেছে। রাত কয়টা?
3টা।
এখন তো 3টার সময় 4টার সময় কোনো কথা নেই রে বাবা, বউ চলে যায় স্বামীর বিছনার থেকে, বউ চলে যায়। আর আগের জামানায় বাড়ির থেকে গেলেও কি সেই বউ মানুষ বলতে বেইজ্জত করে দিছে, এই বউ আর বাড়ি রাখা যাবে না, কথা বুঝে আসছে? বাপ মায়ের জিজ্ঞেস করতো, তোর তোর শাশুড়ির বলে আসতো, জামাইরে বলে আসতো, জিজ্ঞেস করতো না? এখন কোথা যায় কিতে কি কোনো খোঁজ খবর থাকে না, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলা মেহরবানি করুক। আমার মনে আছে যে আমি একবার সাউথ আফ্রিকার সফরে, সাউথ আফ্রিকায় সফরে, তো এই সফর অবস্থায় আমার বিবি আমাকে ফোন করছে, আমি ওইখানে দ্বিতীয় তলায় থাকতাম খানকায়, আর এই পার্শ্বের বাসায় নিচের তলায় আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, যে আমি একটু আম্মা অসুস্থ, আম্মারে দেখতে যাব, যাব কিনা। আল্লাহ তাআলা শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ, বুঝে আসছে না? সেই ইচ্ছা করলে আমি তো দেশের বাহিরে, চলে গেলে আমি জানতাম, কিন্তু সে ফোন করা ছাড়া যায় নাই। এই জন্য কালকেও কোথায় যেন বললাম যে বাবারে পাত্রর ভিতরে, পাত্রের ভিতরে দিন দেখবা, কি দেখবা? দিন যদি থাকে, তুমি যদি দেশে নাও থাকো, সে ভয় পাবে যে আমার হাজবেন্ড নাই কিন্তু আমার আল্লাহ আমার সাথে আছে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহু মাই, আল্লাহ আমার কি সাথে আছে। অতএব যেই কাজ আমার স্বামী দেখলে স্বামী অসন্তুষ্ট হইত, সেই কাজ তো মাওলা দেখলে মাওলাও কি হবে? অসন্তুষ্ট হবে। তো যেই কাজে আমার মাওলা অসন্তুষ্ট, সেই কাজ আমি কিভাবে করব? তো ওই গ্রামের থেকে, ওই গোড়াশাল থেকে একটা বউ পলাই গেছে কোথায়, মানে তার বাপের বাড়ি কোথায়? তো মানুষের কথা উঠেছে যে ঘোড়া শাল থেকে বউ পলায় গেছে 10,000, তাহলে যেই গ্রামের থেকে 10,000 বউ পলায় গেছে গ্রামে বউ হবে কতগুলো রে বাবা। আসলে 10,000 গ্রামে গেছে কি ঘোড়া শাল থেকে, যে 3,00,000 পীর, এটা কি 3,00,000 পীর জাগার নাম, বুঝে আসছে না? আল্লাহ মাহপুর কালকে যাওয়ার সময় আমরা দেখছি, অনেক সময় হাসলাম, 3,00,000 পীর কি করে ভাই। তো বর্তমানে অভাব কিসের বাবা? কিসের অভাব? মানুষ হওয়ার রাজ্যে রাজি আছি আমরা, কিন্তু মানুষ হয়ে আসছি, মানুষ থাকতে হবে, আসছি মানুষ হইয়া থাকতে হবে, মানুষ থাকতে হবে। মানুষ যদি থাকি তাহলে আমাকে দুইটা শত্রুর সাথে ফাইট করতে হবে, একটা ভিতরে একটা বাহিরে। ভিতরের নাম, বাহিরের নাম শয়তান। এই দুই শত্রুর সাথে ফাইট করে আমি যদি মানুষ থাকতে পারি, যেখানে আমি জন্ম নিছি সেখানে ফাইট ছিল না, যার কারণে সেখানে কোনো প্রমোশন ছিল না, সেখানে কি ছিল না, আর এখানে কি আছে, কেন আছে, ফাইট আছে, এই জন্য যাদের ফাইট নাই তাদের প্রমোশন নাই। এই জন্য আমার হজরত বলতেন যে হিজড়া আছে না, হিজড়া সত্যিকারের হিজড়া যারা, তাদেরকে আল্লাহ বেলায়েতে খাসা দেন না, কারণ বেলায়েতে খাসা পাইতে হলে কি লাগে, কষ্ট লাগে। মনে করেন একটা মহিলার দিকে মনটা কি হইল, আকৃষ্ট হইল, তাই না? আপনি মনে বললেন যা এক থাপ্পড়, ওখানে কিন্তু আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম আছে তো সেদিকে মন দিচ্ছ, খবরদার। এই যে মনটে ফিরিয়ে রাখলেন, মনটে ফিরিয়ে রাখতে মনের আশাকে খতম করতে হল না, হ্যাঁ, মনের আশাকে কি করতে হইল, তার অর্থ মনের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে কেমন যেন আপনি ছুরি দিয়ে জব করে ফেলেন। এই জন্য আমাদের আরেফ রুমি রহমতুল্লাহ বলছেন, কুষ্টে গানে খঞ্জরে তাসলিমরা, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের নফসের নিজের মনের চাহিদাকে কোরবান করতে থাকে, খুন করতে থাকে, খুন মানে কি মাইরা ফেলায়, হ্যাঁ, হারদমে আজ গায়েব জানে দিগারাস, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত একটা নফস তো জব করে ফেলল, আবার সাথে সাথে তার আর একটা নফসও আল্লাহ দান করেন। তো একবার যদি কোনো ব্যক্তি জব হয়ে যায় সে একবার শহীদ হয়, দুইবার জব করলে তিনবার শহীদ, চারবার করলে চারবার শহীদ। এই জন্য আমার হজরতলা বলতেন এই শেরকে বইলা, যে ময়দানে মাহশারে যারা নিজের নফসের চাহিদাকে এরকম বারবার জব করতে থাকে, বাইরে গেলেই যাবো, বাইরে গেলেই যাবো, একটা কিছু দেখলো দেখতে মন চাচ্ছে ছুরি চালা, খবরদার ছুরি চালা দিবে, বুঝে আসছে না? এইভাবে যদি কি করতে পারে, সে জব করে দিতে পারে, কারে, মনের নাজায়েজ আশা আকাঙ্ক্ষা, নাই তেরি জান নাই তেরা মাল চাহিয়ে, মুচকো তুষতে খুনে আর মা চাহিয়ে। আল্লাহ বলেন আমার বান্দা তোর জান মালের আমার কোনো দরকার নাই, আমি চাই যে তোর নাজায়েজ খায়সাত যেটা হবে সে নাজায়েজ খায়সাতকে তোর আমার জন্য যদি কোরবান করে দিতে পারো তো মুহূর্ত মুহূর্ত তোমাকে আমি বাতিনি শাহাদাতের দরজা দান করব। ওই শহীদ তো একবার শহীদ হয়, কিন্তু নফসের সাথে যারা যুদ্ধ করে এরা কতবার শহীদ হয়, এক এক দিনে হাজার হাজার বার শহীদ হয়। কিন্তু এই হাজার হাজার বার শহীদ হওয়ার তৌফিক কখন হবে, যখন তার ভিতরে নফস থাকবে, তার মনের ভিতরে নাজায়েজ খাহিশাত থাকবে। আর যার নাজায়েজ খাহিশাতই নাই, হ্যাঁ, তো কলা গাছ আর সে তো সমান কথা নেই, বাই না ভাই। এই জন্য বলা হয় যে যারা হিজড়া হয় তাদেরকে আল্লাহ বেলাতে খাসা দেন না। এই জন্য আমাদের সুলুক ও তরিকাতের লাইনে যাদেরকে আল্লাহ পাক রোমান্টিক বানাইছে অনেক বেশি আকৃষ্ট হয়, মেয়ে মানুষ দেখলেই বরদাস্ত করতে পারে না, ছেলেদেরকে দেখলেই বরদাস্ত করতে পারে না, কিন্তু আল্লাহর হুকুমকে সামনে রেখে সে ওইগুলাকে নাজায়েজ মতলব হাসিলও করে না, তো মুহূর্ত মুহূর্ত আল্লাহ তালা তাকে শাহাদাতের দরজা দান করেন। কিসের দরজা দান করেন? তো কেয়ামতের দিন দেখা যাবে যে এই লোকটা লক্ষ লক্ষ বার শহীদ হওয়ার সব তার আমল নামে আসছে, তখন সে বলবে যে আল্লাহ মিয়া আমি তো একবারও শহীদে নেই, লক্ষ লক্ষ শাহাদাতের সব, বলে যে তুমি যে আমাকে সন্তুষ্ট করার জন্য তোমার মনের খায়সাতকে বারবার তুমি জব করে দিছ, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের সওয়াব দান করছি। কুষ্টে গানে খঞ্জরে তসলিমরা হরদমে আজ গায়েব জানে দিগারাস, আমাদের সুলুকতিকাদের লাইনটা এত সহজ রে বাবা, আল্লাহকে পাওয়া একেবারে সহজ। এই জন্য প্রথম কমন সবক কি ছিল, কয়টা ছিল? কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, মানুষের সাথে মেলামেশা মানে কি আড্ডা কম দাও। তো এখানে আল্লাহ রসুল বলেন নাজাতের লাইন কয়টা? তিনটা। নাজাতের লাইন কয়টা? এক নম্বর হল জবানের উপরে কন্ট্রোল রাখো, দুই নম্বর হল ঘরে ঘরই যেন তোমার জন্য যথেষ্ট বলি আছে কাবাই, তো তার অর্থ তোমার ঘর তোমার জন্য যেন যথেষ্ট হয়, তার অর্থ এদিক সেদিক যাওয়া না লাগে, যদ্দূর সম্ভব আড্ডা ফাড্ডার থেকে এখানে ওখানে যে গপসপ করার থেকে নিজেকে বাঁচায় রাখো, দুই নম্বর। আর তিন নম্বর ওয়ালিয়াবকে আলা খতিয়াতি, তোমার জীবনে যে সমস্ত গুণাগুলো হয়ে গেছে ওই গুণাগুলো স্মরণ করা তুমি কান্না শুরু করে দাও, আহা আমি আমার মালিকের এই নাফরমানি করছি, আহরে আমার মালিকের এই নাফরমানি করছি, আমার মালিকের এই নাফরমানি করছি, এইভাবে কি করো কান্না করো। তো যেই জিনিস ঊর্ধ্ব জগতে নাই সেটা হলো কান্না, নাই কি নাই? ফেরেশতারা কান্না করে, জাল্লা আমি ওই যে ধূপ খোলা গেছিলাম ডিউটি করতে, ওই ধূপ খোলার ভিতরে যে মেয়েরা বসে রয়েছে এর চেয়ারের উপরে সেইগুলো দেখিয়া আমি কুদৃষ্টি করে ফেলছি, আল্লাহ তুমি মেহরবানি করো আমার মাফ করে দাও। এখানে ফেরেশতাদের যে ডিউটি আছে এইগুলো হয়, কিন্তু আমরা এখন রিক্সার ভিতরে এখান থেকে যাবো, যুবতী যুবতী মেয়েরা এখানে আড্ডা দিচ্ছে, এখন যদি এখানে আড্ডাখানা হয়ে গেছে বুঝেন নাই, এখন যদি আমি আমার দৃষ্টি হেফাজত না করি তাহলে কি হবে? গুনাহ হবে, গুনাহ হবে না? এই জন্য আমি যদি আল্লাহ নিকট আল্লাহ আমার থেকে গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, এই দৃষ্টিশুদ্ধ তোমার মেহরবানি, তোমার দান, তোমার এই দানকে তোমার আমানতকে আমি নাজায়েজ করে ব্যবহার করছি, আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে মাফ করে দাও। আমি ওই নাজাজ করার সাথে সাথে তুমি ইচ্ছা করলে আমার দৃষ্টি খতম করে দিতে পারতা, তা তুমি করো নাই, তোমার কত বড় এহসান, আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে মাফ করে দাও। এইভাবে যখন কান্নাকাটি করবে তো কান্নার বরকতে কান্নার আওয়াজ আসমানে নাই। এই জন্য হাদিস শরীফের আসছে যে একটা মানুষ জিকির করলে জিকিরের যে আওয়াজ সেই আওয়াজ যখন আসমানে যায়, আর একটা মানুষ কান্না করলে কান্নার আওয়াজও আসমানে যায়। রসুল বলেন ওই জিকিরের আওয়াজ থেকে আল্লাহর নিকটে কান্নার আওয়াজটা বেশি পছন্দ নয়। কথা কি বুঝছেন? এই জন্য হালকা জিকির করতে আমি নিষেধ করি না, আমি বলি হালকা জিকির করো রে মিয়া ভালো কথা, কিন্তু কান্নার মজলিস করো, বসে একটু কান্নাকাটি করো, নির্জনে বসো আর চোখের পানি ফেলে আল্লাহকে আল্লাহকে মানাও, আল্লাহ নিকটে অলিয়াবকে আল্লাহ খতিয়াতিক, তোমার গুনার উপর তুমি কান্না করো। রসুল বলেন এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাক সেই ব্যক্তিকে ওই হায়াতের মধ্যে যাওয়ার পরে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। পারা যাবে ইনশাআল্লাহ, চেষ্টা তো করবো না ইনশাআল্লাহ। দেখেন চেষ্টা করা আমাদের কাজ, চেষ্টা করা
আমাদের কাজ,
এটা আমাদের কাজ, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদেরকে তৌফিক দেন, আমাদের বিবি বাচ্চাকে তৌফিক দেন, আওলাদদেরকে তৌফিক দেন, সবাইকে আল্লাহ তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে তো সোমবার না, আগামী সোমবারে কি? মাশাআল্লাহ, তো যার কারণে আগামী সোমবার তো ঈদ, তো গরু নিয়েই ব্যস্ত থাকবেন, তারপরের সোমবারে গরু খাইতে ব্যস্ত বুঝে আসছে, এই জন্য আগামী সোমবার এবং তারপরের সোমবার এখানে মজলিস হবে না, দুই সোমবার হবে না, তৃতীয় সোমবারে যে আবার মজলিস কি ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে, বুঝে আসছে না? আচ্ছা, নম্বর এক। নম্বর দুই, এই যে আমাদের মাদ্রাসা বাইতুল উলুম আছে না ঢালকানগর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের ভিতরে এক নম্বর, দাওরা হাদিসে এই বছরে এক নম্বর হয়েছে, 32,000 ছেলের ভিতরে এক নম্বর হয়েছে একটা ছেলে, 32,000 ছেলে পরীক্ষা দিছে মাস্টার্স, তার ভিতরে এক নম্বর হয়েছে কোন জায়গার? ঢালকানগরের। 5 নম্বর হয়েছে ঢালকানগর, 6 নম্বর ঢালকানগর, বুঝে আসছে? 8, 9, 10, তার অর্থ 10-এর ভিতর 5 জনই আমাদের 32,000-এর মধ্যে, অন্যান্য জামাত তো আছেই, দাওরে হাদিস মাস্টার্সের পরীক্ষায়, বুঝে আসছে না? তো যদি পারেন, কারণ গরুর চামড়া তো আর খাইয়ে ফেলবেন না, বর্তমানে যদিও এই চামড়া ও মানুষে বিক্রি করে নাউজুবিল্লাহ, ওই গরুর চামড়ার যে মাথার গোশত আছে ওইগুলো দিয়ে বট বানাইয়া সিদ্ধ করিয়া বট বানাইয়া বিক্রি করে। যারা বিক্রি করে তারা আমারে বলছে যে হজরত এগুলো খাইতে অনেক টেস্টি, মানুষ অনেক মজা করে খায়, বট হিসেবে খায়। কিন্তু আসলে কি না, আমরা ওই মাথা কিনে নিয়ে আসি, মাথারই কিনে নিয়ে আসি, চামড়াটা 1 টাকা 2 টাকা 3 টাকা দিলে আমাদেরকে দিয়ে দেয়। ওইটা সিদ্ধ করে চামড়া ফেলাই, ওই পশম ফেলাইয়া তারপরে কাটলে কাইটে পাকাইলে বটের সাথে দিলে, বটের তো দাম অনেক, সেই হিসেবে দাম কি কম হয়ে যায় এবং খাইতেও টেস্টি হয়। মানুষকে এগুলো আমরা খাওয়াই, এটা আমার জায়েজ আছে কিনা আমি জানছি এইভাবে, বুঝে আসছে? তা আমি বলছি বট বইলা চামড়া বিক্রি করা যায় না, এ তো দোকান। তুমি যদি সবাইকে বলে দিতে ভাই এখানে বটও পাওয়া যায় মাথার চামড়াও পাওয়া যায়, কাজে হুজুর তাহলে তো কেউ খাবে না। আমি কেউ না খাইলেও তোমার রুজি হালাল হয়ে যাবে। আর যদি তুমি বট বইলে কি দাও চামড়া দাও, তাহলে তোমার রুজি হারাম হয়ে গেল, ধোকা। আল্লাহ রসুল বলছেন ধোকা আমার উম্মতের ভিতরে থাকবে না, আমার উম্মত ধোকা দিতে পারে না, কথা বুঝছেন? তো পারলে চামড়ার টাকা বা চামড়া নিয়ে আসবেন, আইসে দেখা করবেন আমার সাথে, আমি থাকবো ইনশাআল্লাহ। যে হুজুর আমি অমুকখান থেকে একটা চামড়া নিয়ে এসেছি মাদ্রাসায় দেওয়ার জন্য, খুশি লাগবে আমার? তা আমি খুশি হলে আপনাদের কাছে খারাপ লাগবে? হ্যাঁ, নিয়ে আসবেন। আবার এটা বলে দিয়ে না যে হুজুর একজন মানুষ পাঠান। আমার হজরত রহমতুল্লাহ আলাইহির নিকটে এক লোক বলছে যে হজরত আমার বাসায় 2টা গরুর চামড়া রেখে দিছি, একজন মানুষ পাঠান। কি পাঠান? তখন হজরত বলছেন তুমি মানুষ না, কথা বলছেন নাই তুমি কি না। এখন আপনারা বলতে পারেন যে আমি চামড়াও দিব আবার দিয়েও আসবো, আর পাই নেই, মানুষ আমাদেরকে পায় ধরে আর হুজুর এত নখরা দেখায়। আরে মিয়া, আমাদের থেকে নখরা শেখো না, দিন শেখো, এটাই দিন। একজন হুজুর দেয় তোমার পাও ধরবে, ভাই চামড়াটা আমারে দেন, এ ভালো হুজুর না। এই জন্য দিন আমরা শিখাইতেছি, আমাদেরটা শেখেন। ওদিকে যায় দেখবেন যে আলহামদুলিল্লাহ লাভ হয়েছে, লস হয় নাই। কি হবে এখন লাভ, আমরা এদিক দিয়ে খাইতে পারবো না, কোন দিক দিয়ে খাইতে পারবো? ইনশাল্লাহ ওইখানে, কিন্তু ওইখানে তো এখন দেখাইতে পারতেছি না, যার কারণে যারা মানলেন, যারা না মানলেন যা মন চায় তাই করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
ইনশাল্লাহ আমাদের হালকানগর খানকা শরীফের মাসিক ইজতেমা শেষ বৃহস্পতিবার হবে ইনশাল্লাহ। প্রতি মাসের মাসিক ইজতেমা ইনশাল্লাহ শেষ বৃহস্পতিবার হবে।